ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা, আমি তাহিরা কিবরিয়া সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। বাংলাদেশ এবং ভারতে এখন মঙ্গলবার রাত, আর এখানে ওয়াশিংটনে মঙ্গলবার দুপুর। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে খ্রিস্টান, হিন্দু ও বৌদ্ধ ঐক্য পরিষদের এক কর্মীর ওপরে হামলা, এ প্রসঙ্গে রিপোর্ট।
ফরিদপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের এক নেতাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।
রয়েছে নেপালের মদেশী গোষ্ঠীর দাবি প্রসঙ্গে রিপোর্ট।
নেপালের মদেশী উপজাতিদের দাবি মেনে নেপালে সংবিধান সংশোধনের প্রস্তাব সব রাজনৈতিক দলগুলির।
তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার কবিরউদ্দিন। ব্রাসেলস আজ মঙ্গলবারও শিক্ষা প্রতিষ্ঠানগুলো পাতাল রেল চলাচল বন্ধ দেখেছে। গোটা বেলজিয়ামেই বহাল রয়েছে কড়া নিরাপত্তার টহল প্রহরা। কর্তৃপক্ষ 13 নভেম্বরের প্যারিস সন্ত্রাসী হামলার প্রধান সন্দেহভাজন ব্যক্তিটির সন্ধানে তল্লাশি অভিযান চালাচ্ছে লাগাতার। বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মিশেল সোমবার বলেছেন যে বিপদ আশঙ্কা এখনও বিদ্যমান বিধায় সর্বোচ্চ এ সতর্ক অবস্থা নিরবচ্ছিন্নভাবে বহাল রইবে, আসছে সপ্তাহ অবধিত বটেই। তবে বলেন তিনি, একই সঙ্গে দেশটি স্বাভাবিক অবস্থায় ফিরতে তো চাই, আর তাই বুধবার থেকে বাচ্চারা স্কুলেও যাবে, ব্রাসেলসের পাতাল রেলও চলাচল শুরু করবে ওই দিন থেকেই। ইতিমধ্যে মরক্কো সরকার বলছে প্যারিস হামলার সন্দেহভাজন ব্যক্তি সালাহ আব্দেসলামকে পাকড়াও করতে বেলজিয়াম নিবিড় গভীর সহযোগিতা চেয়েছে। প্যারিসের ওই যে সন্ত্রাসী হামলায় 130 ব্যক্তির প্রাণ বিনাশ ঘটে, তার ঘণ্টা কয়েকের ভেতরেই সে পালায় বেলজিয়ামে এবং সেই তখন থেকেই সে ধরা ছোঁয়ার বাইরে রয়েছে। গত সপ্তাহে মরক্কোর কাছ থেকে গোপন খবর পেয়ে ফ্রান্সের পুলিশ প্যারিসের উত্তর প্রান্তের একটি আবাসিক ভবনে চড়াও হয় এবং সেখানেই প্যারিস হত্যাকাণ্ডের আর এক সন্দেহভাজন শিখণ্ডী আব্দুল হামিদ আবাউদ 18 নভেম্বরের চড়াও অভিযান চলাকালে নিহত হয়। ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রান্সোয়া ওলান্দ আজ মঙ্গলবার ওয়াশিংটন আসছেন। প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে আলোচনা বৈঠক হবে তাঁর। ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে এককাটা হয়ে লড়বার জন্য বিশ্ব শক্তিবর্গের প্রতি আহ্বান জানাচ্ছেন তিনি। সোমবার ওলান্দ নিজ দেশে স্বাগত জানিয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে। তারপরে এ সপ্তাহেই তিনি পৃথক পৃথক আলোচনায় মিলিত হবেন রাশিয়া, চীন, জার্মানি এবং ইটালির নেতৃবৃন্দের সঙ্গে। হোয়াইট হাউস বলছে বৎসরাধিক কাল যাবৎ ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেট লক্ষ্যস্থলগুলো নিশানা করে যে বিমান অভিযান চলে আসছে, যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সেই জোটবদ্ধ অভিযানেরই অংশ হিসেবে পারস্পরিক আরও সহযোগিতা নিয়ে আলোচনা হবে ওবামা ওলান্দ বৈঠকে। তুরস্কের F-16 জঙ্গি বিমানবহর সিরিয়া সীমান্তবর্তী এলাকার ওপরের আকাশে রাশিয়ার একটি জঙ্গি জেট বিমানকে লক্ষ্য করে আঘাত হানায় সেটি ভূপাতিত হয়েছে এবং আঙ্কারা বলছে বিমানটি তাদের আকাশ সীমা লঙ্ঘন করেছিল, কিন্তু মস্কো বলছে বিমানটি আদপেই সিরীয় আকাশ সীমার বাইরে যায়নি। এ ঘটনায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তুরস্কের প্রতি পিঠে ছুরি মারার তীর্যক তিরস্কারে বলেছেন তারা সন্ত্রাসবাদকে মদদ দিচ্ছে, মদদ যোগাচ্ছে তারা ইসলামিক স্টেট সন্ত্রাসী গ্রুপকেও। রাশিয়ার ওই জেট যে তুরস্কের F-16 জঙ্গি বিমানের আঘাতেই ভূপাতিত হয় কথাটা তিনি স্বীকার করেছেন, যদিও আগে রুশ কর্তা ব্যক্তিরা বিমানটি ভূমিভাগ থেকে উৎক্ষিপ্ত গোলার আঘাতে ভূপাতিত হয় বলে বলেছিলেন। কানাডার নবনির্বাচিত প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কানাডায় এবছরেই 25,000 সিরীয় শরণার্থীকে পুনর্বাসিত করা হবে বলে তাঁর যে পরিকল্পনা রয়েছে আজ মঙ্গলবার সে কথা ঘোষণা করবেন। আনুষ্ঠানিক এ ঘোষণার আগেই তামাম মধ্যপ্রাচ্য জুড়ে মানবিক ত্রাণকর্মীরা আসছে 6 সপ্তাহের ভেতরেই বিপুল সংখ্যক ওই শরণার্থীদের বিমানযোগে কানাডা পৌঁছিয়ে দেবার উদ্যোগ প্রয়াস শুরু করেছেন জোরেশোরে। সিরিয়ায় বিগত 4.5 বছরের যে গৃহযুদ্ধে হাজার হাজার মানুষের প্রাণ বিনাশ ঘটেছে, তারপর এত ব্যাপক বিশাল মাত্রায় শরণার্থীদের বিমান পরিবহন আর কখনো হয়নি। জেনিভার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বলছে কানাডার তরফের সবুজ সংকেতের জন্য তাঁর এখন অপেক্ষা করে রয়েছেন। ওদিকে কানাডায় এক সমীক্ষা চালিয়ে দেখা গিয়েছে কানাডার অর্ধেকের সামান্য কিছু বেশি লোক ট্রুডোর এহেন প্রস্তাবের বিরোধিতা করছেন, এ পরিকল্পনার সমর্থনে রয়েছেন 41% কানাডাবাসী।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
ঢাকায় আর এক জাপানি নাগরিক খুন হয়েছেন। সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী কেউই এ খুনের দায়িত্ব স্বীকার করেনি বলে জানাচ্ছেন।
রংপুরে কুনিয়া হোসির পর ঢাকায় আরেকজন জাপানি নাগরিক খুন হয়েছেন। তবে খুনের রহস্য এখনো অজ্ঞাত, কেউ এই খুনের দায়িত্ব স্বীকার করেনি। পুলিশ একটি হত্যা মামলা দায়ের করেছে, তার ব্যবসায়িক পার্টনার সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। উত্তরায় হিরোহি মিয়েতা নামের এই জাপানি মহিলা প্রায় এক মাস আগে নিখোঁজ হন। ঢাকায় তিনি একটি বাইং হাউসের সঙ্গে যুক্ত ছিলেন। 26 অক্টোবর থেকে তার মায়ের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। মা এক পর্যায়ে বিষয়টি জাপানি দূতাবাসকে জানান। দূতাবাসের একজন কর্মকর্তা থানায় একটি জিডি করেন। পুলিশ তদন্ত করে জানতে পারে অপহরণ করে তাকে হত্যা করা হয়। এরপর মুসলমান পরিচয় দিয়ে তাকে দাফন করা হয়। এ বিষয়ে পুলিশের তরফে এক সংবাদ সম্মেলন করার কথা ছিল, কিন্তু অনিবার্য কারণে দেখি সেই সংবাদ সম্মেলন বাতিল করা হয়েছে। বলা হচ্ছে জাপানি দূতাবাস তা পছন্দ করছে না। পুলিশ জাপানি নাগরিকের লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য আদালতে আবেদন করেছে। আগামী বৃহস্পতিবার এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ঢাকার একটি আদালতে আইএস এর সমন্বয়ক সহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। মতিউর রহমান চৌধুরীর দ্বিতীয় রিপোর্ট এটি।
মঙ্গলবার ঢাকার একটি আদালতে আইএস এর সমন্বয়ক সাকাওয়াতুল কবির সহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। মহানগর দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমিন এই অভিযোগ গঠন করেন। আগামী 25 ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। গত 15 মে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের গোয়েন্দা বিভাগের পরিদর্শক এ কে এম কামরুল হাসান ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার এজাহারে বলা হয়, গত 18 জানুয়ারি যাত্রাবাড়ি থানার খানবাড়ির চৌরাস্তার একটি বাড়িতে জেএমবির আঞ্চলিক সমন্বয়ক সাকাওয়াতুল আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন আইএস এর দিক নির্দেশনা অনুযায়ী সদস্য সংগ্রহের জন্য গোপন বৈঠক করছিলেন। তখন পুলিশ হানা দেয়। এ সময় চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে আইএস সম্পর্কিত জিহাদি বছরপত্র, তার ল্যাপটপে আইএস সংক্রান্ত প্রচুর ভিডিও জব্দ করা হয়। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আমাদের বাংলাদেশ সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী আরও জানাচ্ছেন, ফরিদপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদকের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তেরা।
মঙ্গলবার শহরের কমলাপুরে নিজ বাড়ির সামনে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অলোক সেনকে কুপিয়ে আহত করা হয়। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার স্ত্রী শিখা সেন সাংবাদিকদের বলেছেন, 22-23 বছরের অজ্ঞাত দুই যুবক বিকেল 4টার দিকে বাড়ির সামনে এসে তার স্বামীকে ডাকাডাকি করেন। তিনি বাড়ি থেকে বের হয়ে রাস্তায় গেলে তাকে কুপিয়ে জখম করে তারা। পরে তারা পালিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অলোক সেন বলেন, কারা কেন তার উপর হামলা করেছে তা তিনি জানেন না। তার সঙ্গেও কারো কোনো শত্রুতা নেই। হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। বাংলাদেশে গত 2 মাসে বিদেশি নাগরিক, সংখ্যালঘু বিভিন্ন সম্প্রদায়ের একাধিক নেতার উপর হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে 7টি মা হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন আইএস। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ওদিকে কলকাতা থেকে আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষরায় জানাচ্ছেন যে নেপালের সংসদে মদেশি ও অন্যান্য জনগোষ্ঠীর দাবি মেনে নতুন সংবিধানে সংশোধনী প্রস্তাব পেশ করার ঐকমত্য হয়েছে।
নেপালে অবশেষে মদেশি ও অন্যান্য জনজাতির দাবি মেনে পার্লামেন্টে নয়া সংবিধানে সংশোধনী প্রস্তাব পেশ করতে রাজি হলো নেপালের প্রধান রাজনৈতিক দলগুলি। গত 2 দিন আগে পুলিশের গুলিতে 4 জন মদেশি বিক্ষোভকারীর মৃত্যুর পর নেপালের পরিস্থিতির পর্যালোচনা করতে নেপালের প্রধানমন্ত্রী কেপি ওলি তার বাসভবনে নেপালের প্রধান রাজনৈতিক দলগুলির নেতাদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। সেখানেই নেপালি কংগ্রেস, সিপিএনইউএমএল, মদেশি জনাধিকার ফোরাম গণতান্ত্রিক ও আরো 3টি দল সংশোধনী বিলটি পেশ করতে সম্মত হন। রাজনৈতিক পর্যবেক্ষকদের আশা, বিলটি পাশ হলে 3 মাস ধরে চলা নেপালের সমস্যার সমাধান হবে। এর পাশাপাশি শাসক ও বিরোধী দলগুলি আলাদা করে মদেশি দলগুলির সঙ্গে আলোচনাও চালাবে। পরমাশিস ঘোষরায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি আজ মঙ্গলবার জেরুসালেমে মিলিত হন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে, এবং সে সময় তিনি ফিলিস্তিনিদের সাম্প্রতিক হামলা প্রবাহের নিন্দে জানিয়ে তাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে ধিক্কার ব্যক্ত করেছেন। কেরি পশ্চিম তটে ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাসের সঙ্গেও আলোচনায় বসছেন। ব্যাংককের একটি সামরিক আদালত 17 আগস্ট এক উপাসনালয় প্রাঙ্গনে পরিচালিত যে বোমা হামলায় 20 ব্যক্তি নিহত হয়েছিল তার দায়ে 2 ব্যক্তিকে অভিযুক্ত করেছে। ভারত পাকিস্তান ক্রিকেট সিরিজ কোথায় হবে সে প্রশ্নে পাকিস্তানের প্রস্তাব, আমাদের কলকাতার সংবাদদাতা গৌতম গুপ্তের রিপোর্টের এটি আলোচ্য বিষয়।
ভারত ও পাকিস্তানের ক্রিকেট বোর্ড কর্তারা চাইছেন ক্রিকেট সিরিজ অনুষ্ঠিত হোক তৃতীয় দেশ শ্রীলঙ্কায়। 2 বোর্ড কর্তারা এবার যার যার সরকারের সম্মতির অপেক্ষায় রয়েছেন। পাকিস্তানের প্রস্তাব ছিল সিরিজ বরং হোক ইউনাইটেড আরব এমিরেটস বা ইউএইতে, ভারতের তাতে আপত্তি। তখন বাংলাদেশ কিংবা শ্রীলঙ্কায় গিয়ে খেলবার কথা ওঠে। শেষ পর্যন্ত 2 দেশই শ্রীলঙ্কায় খেলতে রাজি। 20 ডিসেম্বর আর 3 জানুয়ারির মধ্যে 3টি একদিনের ম্যাচ ও 2টি টি-20 ম্যাচ খেলা হবে। তবে ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এ ব্যাপারে সম্মতি দেবার আগে বিবেচনা করা হবে ক্রিকেটারদের নিরাপত্তা এবং পাকিস্তান সীমান্তে উত্তেজনার পারদের ওঠানামা। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
গৌতম গুপ্তের এই রিপোর্টের মধ্যে দিয়েই সংবাদ প্রচার শেষ হচ্ছে আপাতত এখানেই।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 190 মিটার ব্যান্ডে এবং 1575 কিলোহার্টজে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। আগামী 30 ডিসেম্বর বাংলাদেশের 234টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ঢাকায় নির্বাচন কমিশনের কার্যালয়ের প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এ সম্পর্কেই ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন জহুরুল আলম।
মঙ্গলবার ঢাকায় নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 3রা ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহার করা যাবে 13ই ডিসেম্বর পর্যন্ত। এবারই প্রথম সম্প্রতি সংশোধিত স্থানীয় সরকার নির্বাচন আইনে মেয়র পদে দলীয়ভাবে নির্বাচন হচ্ছে। তবে সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর পদে আগের মতোই নির্দলীয়ভাবে নির্বাচন হবে। সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা হয়েছে বলে দাবি করে প্রধান নির্বাচন কমিশনার আশা প্রকাশ করেন সব দলই নির্বাচনে অংশ নেবে। তিনি বলেন,
সবার জন্য আমাদের নির্দেশ হচ্ছে যে একদল নিরপেক্ষভাবে আইনসম্মতভাবে কাজ করতে হবে, কোন গাফিলতি আমরা বরদাস্ত করব। এবার আমরা ঠিক করেছি যে আমরা উদ্বেগ চাইতে আরো ফাস্টার আরো কুইকলি অ্যাকশন নিতে চাই।
তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ তড়িঘড়ি করে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ করে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন। ঢাকায় অনুষ্ঠানে এ প্রসঙ্গে তিনি বলেন,
কানাডা 25,000 সিরিয়ান উদ্বাস্তুকে চলতি বছরের মধ্যেই গ্রহণ করছে এবং বিমানযোগে এইসব উদ্বাস্তুদের সরিয়ে নেবার প্রস্তুতি চলছে। তবে এই বিশাল সংখ্যক উদ্বাস্তুদের আশ্রয় দেবার সরকারি প্রস্তাবের বিষয়ে কানাডিয়ানদের মধ্যে দেখা দিয়েছে মতপার্থক্য। ভয়েস অফ আমেরিকার সাংবাদিক শ্যারন ব্যানের প্রতিবেদনটি শোনাচ্ছেন রোকেয়া হায়দার এবং তাহিদুল ইসলাম।
মধ্যপ্রাচ্যের মানবাধিকার কর্মীরা 25,000 সিরিয়ান উদ্বাস্তুকে আগামী 6 সপ্তাহের মধ্যে বিমানযোগে কানাডায় স্থানান্তরণের প্রস্তুতি শুরু করেছে। সিরিয়ায় 4.5 বছরের গৃহযুদ্ধে হাজার হাজার মানুষ নিহত এবং লক্ষ লক্ষ মানুষ গৃহছাড়া হওয়ার পর সম্ভবত এটাই বিমানযোগে উদ্বাস্তু স্থানান্তরণের সবচেয়ে বড় অভিযান।
কানাডার নতুন নির্বাচিত প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন তার দেশ বছর শেষ হবার আগে 25,000 উদ্বাস্তু গ্রহণ করবে। বিমানযোগে উদ্বাস্তুদের বহনে এয়ার কানাডা বিমান দেবার প্রস্তাব দিয়েছে। ওই বিমানগুলো লেবানন ও তুরস্কে যে লাখ লাখ সিরিয়ান উদ্বাস্তু নিরাপদ আশ্রয় নিয়েছে তাদেরকে কানাডায় নিয়ে যাবে।
জেনিভা ভিত্তিক আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মুখপাত্র জানিয়েছেন এই অভিযানটি কানাডার চূড়ান্ত সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে। ট্রুডোর দেয়া প্রস্তাবে কানাডিয়ানদের মধ্যে মতপার্থক্য দেখা যাচ্ছে। সম্প্রতি একটি গবেষণা ফোরামের দেশব্যাপী চালানো জরিপে দেখা যাচ্ছে কানাডার অর্ধেকের বেশি মানুষ সরকারের ওই পরিকল্পনার বিপক্ষে এবং 41% পক্ষে।
দুই সন্তানের মা ক্লডিয়া ব্লুম টরন্টোতে অবস্থিত তার বাসা থেকে ভয়েস অফ আমেরিকাকে বলেন তিনি আগামী সপ্তাহে সিরিয়ান এক তরুণকে স্বাগত জানাতে প্রস্তুত। 8 সদস্যের পরিবারের মধ্যে ওই তরুণটি প্রথমে আসছে আর তাদের স্পন্সর করেছে ক্লডিয়া ব্লুম এবং কানাডার একটি বেসরকারি গ্রুপ। ব্লুম যেমন বলেন,
শিবিরগুলোতে উদ্বাস্তুদের বসে থাকার সব ছবি দেখে আমার স্বামী এবং আমি সত্যি যেন বিরক্ত হয়ে উঠছিলাম। আমরা বন্ধুদের আমাদের সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানালাম এবং এখন আমরা 17 জন মিলে সাহায্য করছি।
ব্লেন্ডেড ভিসা অফিস রেফার প্রোগ্রামের অধীনে ব্লুম স্পন্সরশিপ দিয়েছে। এই কর্মসূচির অধীনে জাতিসংঘের উদ্বাস্তু সংস্থা কানাডার বেসরকারি স্পন্সরদাতাদের মাধ্যমে উদ্বাস্তুদের পুনর্বাসনের জন্য বেছে নেয়। তবে ক্যানাডায় পৌঁছানোর প্রত্যাশায় থাকা 25,000 সিরিয়ান উদ্বাস্তুদের কতজন বেসরকারি অথবা সরকারি স্পন্সরশিপ পাচ্ছে তা স্পষ্ট নয়।
বিমানযোগে কানাডায় উদ্বাস্তু নেবার এই উদ্যোগের সম্পূর্ণ বিপরীত ঘটছে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা 10,000 সিরিয়ান ও ইরাকি উদ্বাস্তু নিরাপত্তার জন্য ঝুঁকি নয় এমন নিশ্চয়তা না দেওয়া পর্যন্ত তাদেরকে যুক্তরাষ্ট্রে আশ্রয় দেওয়ার বিল বাতিলের ওপর প্রতিনিধি পরিষদের গেল বৃহস্পতিবারের ভোট প্রদান। আর এই ভোটাভুটি অনুষ্ঠিত হল প্যারিস হামলায় 130 জন নিহত হওয়ার ঘটনায় জড়িত অন্তত একজন উদ্বাস্তু হয়ে ইউরোপে পৌঁছেছিল সিরিয়ার পাসপোর্ট নিয়ে এমন সব খবরের পর।
বিলটি ব্যাপক ব্যবধানে প্রতিনিধি পরিষদে পাশ হয়। এর পক্ষে পড়ে 289 ভোট আর বিপক্ষে 137 ভোট। একই সময়ে ইউরোপের বিভিন্ন দেশ তাদের সীমান্ত পাহারা আরও বাড়িয়েছে এবং প্যারিস হামলার পর উদ্বাস্তু কর্মসূচি পুনর্বিবেচনা করছে।
জাতিসংঘের মহাসচিব বান কি মুন অভিবাসী এবং উদ্বাস্তুদের বিশেষ করে মুসলমানদের সন্দেহ করার সমালোচনা করেছেন। নিউ ইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের এক অধিবেশনে বান কি মুন বলেছেন,
আমাদেরকে অবশ্যই অভিবাসী ও উদ্বাস্তুদের ক্ষেত্রে মানবাধিকারকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে, বিশেষ করে যখন অহেতুক ভয় এবং বৈষম্য বাড়ছে।
বান কি মুন আরও বলেছেন, উদ্বাস্তুদের মধ্যে জঙ্গি লুকিয়ে থাকার ভয় রয়েছে, এমন বিতর্কের সমাধান হতে পারে উদ্বাস্তু সংকটের আরও ভালো ব্যবস্থাপনা। সিরিয়ান ও ইরাকি দ্বন্দ্বে উদ্বাস্তু হওয়া লক্ষ লক্ষ মানুষকে সাহায্য করছে সিরিয়ার প্রতিবেশী দেশ জর্ডান, লেবানন এবং তুরস্ক। বান কি মুন বলছেন, এমন কয়েকটি দেশের ওই দায়িত্ব বহন সহজ হলেও তা টেকসই কোনো সমাধান নয়। শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
আর আগামীকাল আমাদের হ্যালো ওয়াশিংটনের বিষয় জঙ্গিবাদ ও সামাজিক মাধ্যম। আপনারা অংশ নিন, প্রশ্ন মন্তব্য করুন। এবারে শুরু হচ্ছে ইংরেজি শেখার অনুষ্ঠান ইংলিশ ইন মিনিটস। আজ শুনবেন অনুষ্ঠানটির 29তম পর্ব।
ইংরেজি শেখার এই সাপ্তাহিক আয়োজন ইংলিশ ইন মিনিটসে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, স্বাগতম। এই আয়োজনে রয়েছি আমি আনিস আহমেদ, আর আমার সঙ্গে রয়েছে
আমি সাবরিনা চৌধুরী।
যথারীতি আজও এই অনুষ্ঠানে একটু পরেই আমরা একটি নতুন ইংরেজি ইডিয়াম নিয়ে আলোচনা করব এবং উদাহরণসহ ইডিয়ামটির ব্যবহারও অনুশীলন করব। তবে তার আগে
গত সপ্তাহে শেখা ইডিয়াম দিয়ে কিছু সেন্টেন্স তৈরি করতে হবে, এই তো?
হ্যাঁ, গত সপ্তাহের ইডিয়ামটি ছিল লাস্ট ডিচ এফোর্ট।
প্রথম বাক্য, হিজ লাস্ট ডিচ এফোর্ট টু পাস দ্য এক্সাম ওয়াজ ইভেনচুয়ালি সাকসেসফুল।
বাহ, পরের বাক্য,
হি ওয়াজ লেট ইন রেজিস্টারিং ফর দ্য কনফারেন্স এন্ড হার লাস্ট ডিচ এফোর্ট ফেইলড।
আরো একটি বাক্য শুনি,
ইউ মাস্ট মেক এ লাস্ট ডিচ এফোর্ট বিফোর ইউ গিভ আপ দ্য ম্যাচ।
বাহ, সবকটা বাক্যই তো তোমার মনে আছে দেখছি। এবার তাহলে শোনা যাক আজকের ইডিয়াম,
অন দ্য ফেন্স।
বাহ, বেশ মজার কথা তো। ফেন্স মানে তো বেড়া, আর এর অর্থ তো বেড়ার উপরে বসে থাকা।
বেড়ার উপরেই বসে থাকা, তবে ভিন্ন অর্থে।
মানে?
মানেটা বোঝার জন্য শোনা যাক এই কথোপকথন।
জোনাথন, after weeks and weeks, Sarah and Paul are still fighting.
Are you on Sarah's side or Paul's side of the argument?
I'm staying on the fence. They are both good friends of mine.
That is a good idea. I'm not going to get involved either.
এখানে তো মেয়েটি জোনাথনকে বলছে স্যারা আর পলের কথা, বলছে কয়েক সপ্তাহ ধরে ওদের মধ্যে ঝগড়া হচ্ছে।
আর জোনাথন যখন তাকে প্রশ্ন করল কোন পক্ষে সে আছে, তখন মেয়েটির উত্তর কি ছিল?
মেয়েটি বলছে, আই এম স্টেইং অন দ্য ফেন্স।
তার মানে?
সে মানেটাই তো বুঝতে পারছি না।
তাহলে শোনা যাক এই ব্যাখ্যা।
A fence divides an area. If you say you are on the fence, you are unable to pick a side. It can mean that you don't want to pick a side.
side of an argument because you want to stay on good terms with everyone involved. But a person can also be on the fence if they simply can't make a decision.
এটা তো বেশ স্পষ্ট। ফেন্স বা বেড়া অথবা প্রাচীর কোনো একটা জায়গাকে ভাগ করে।
তারপর?
কিন্তু বেড়ার উপর যে বসে আছে সে তো আসলে কোনো দিকেই নেই।
এই তো ঠিক বলেছো। জমি বেড়া এগুলো হচ্ছে প্রতীকী কথাবার্তা। আসলে অন দ্য ফেন্স মানে হচ্ছে কোনো দিকেই না থাকা, বলতে পারো নিরপেক্ষ থাকা। অনেক সময় আবার দোটানায় পড়লেও অন দ্য ফেন্স ব্যবহার করা যায়।
বুঝতে পেরেছি এর মানে। এবার কি অন দ্য ফেন্স ব্যবহার করে বাক্য তৈরি করব?
হ্যাঁ, শোনা যাক সাবরিনা তোমার বাক্যগুলো।
টু অফ মাই ক্লোজেস্ট ফ্রেন্ডস ওয়্যার ফাইটিং অ্যামাংস দ্যাম অ্যান্ড আই ডিডন্ট নো হু টু সাপোর্ট সো আই রিমেইনড অন দ্য ফেন্স।
পরের বাক্য।
টু বিটার পলিটিক্যাল রাইভালস ওয়্যার ডিবেটিং অ্যাগেনস্ট ইচ আদার ইন দ্য ক্যাফে দ্য রেস্ট অফ আস স্টেড অন দ্য ফেন্স।
আরো একটি বাক্য সাবরিনা।
ডিউরিং ইন্ডিয়া পাকিস্তান ক্রিকেট ম্যাচ It's wise to stay on the fence because you never know who is going to win the game.
Bah, chomotkar shob sentence bolecho Sabrina. Tobe ei onushthan shesh korar shomoy je hoye elo.
Haan, ar othar age janiye rakhi ei onushthaner video songskoron dekhte chaile amader webpage www.voabangla.com kimba VOA Banglar Facebook fan page o jete paren.
ইংলিশ ইন মিনিটস এর এই সংকলন বন্ধ করার আগে
আমি সাবরিনা চৌধুরী
আর আমি আনিস আহমেদ আপনাদের জন্য রেখে যাচ্ছি অনেক অনেক শুভকামনা।
এবারে আপনাদের চিঠিপত্রের জবাবের অনুষ্ঠান মিতালি। আর আজকের চিঠিপত্রের জবাব ও প্রশ্নের জবাব দিচ্ছেন শেগুফতা নাসরিন কুইন।
শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মিতালি অনুষ্ঠান বন্ধুদের চিঠিপত্রের অনুষ্ঠান শুরু করছি। আজকে প্রথমে যে চিঠিটি বেছে নিয়েছি সেটি লিখেছেন ফায়েজউদ্দিন। ফায়েজউদ্দিন লিখেছেন বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার লক্ষ্মীপুর গোবুরিয়া বিলপাড় থেকে। আপনি জানিয়েছেন যে আপনি ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান থেকে আপনি কদিন ধরে শুনছেন যে বাংলাদেশে ফেসবুক টুইটার ইত্যাদি সাময়িকভাবে সামাজিক মাধ্যমগুলো বন্ধ করা হয়েছে এবং আপনি লিখেছেন যে আপনি কিন্তু আপনার মোবাইল টেলিফোনে নোকিয়া আপনি নামও লিখেছেন নোকিয়া C1 মডেলের মোবাইলে আপনি UC ব্রাউজার দিয়ে সেই ফেসবুক এবং টুইটার চালিয়ে যাচ্ছেন। তো যাই হোক, আপনার কাছে আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে শুধু ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের খবরেই নয়, বাংলাদেশের বিভিন্ন পত্রিকায় সংবাদে সেই একই সংবাদ প্রচার করা হয়েছে। যেমন ধরুন আজকেই যদি আপনি যান যে বাংলা বিডি নিউজ 24, সেটাতেও আপনি দেখতে পাবেন আজকের সবশেষ খবর এ ব্যাপারে। এবং সেখানে বলা হয়েছে যে নিরাপত্তার কারণ দেখিয়ে এই বাংলাদেশ সরকার এই অ্যাপগুলো বন্ধ করেছে এবং তার মধ্যে রয়েছে, এবং গত বুধবার থেকে এটা বন্ধ করা হয়েছে, এইগুলোর মধ্যে রয়েছে ফেসবুক, মেসেঞ্জার, ভাইবার, হোয়াটসঅ্যাপ সহ আরও কয়েকটি মাল্টিমিডিয়া অ্যাপ। তো আপনি এই খবরগুলো যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে সেগুলোতেও বলা আছে যে যদিও এগুলো সাময়িকভাবে বন্ধ করা হয়েছে এবং কখন এগুলো আবার খোলা হবে সেটা জানানো হয়নি, বলা হচ্ছে না এখনো, কিন্তু বিভিন্ন ব্রাউজার দিয়ে আপনার এইসব সংবাদ মাধ্যমে সামাজিক মাধ্যমে যাওয়া সম্ভব এবং সেটা অনেকটা নির্ভর করছে আপনি কোন ধরনের সার্ভার ইউজ করছেন সেটার ওপর। তাহলে তবে আপনি আমি বলবো যে আপনি বিভিন্ন খবরগুলো যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন কেন আপনি এই মানে কেন এগুলো সম্ভব হচ্ছে এবং করাটা সমীচীন কি না, যাই হোক ইত্যাদি। আপনি নিজে এই বাংলা বলুন ইংরেজি বলুন যে কোনো সংবাদপত্রে এগুলো খবরগুলো দেখলে আপনি সেটা আরও ভালোভাবে বুঝতে পারবেন। চিঠি লেখার জন্য অসংখ্য ধন্যবাদ।
চিঠি লিখেছেন পশ্চিমবঙ্গের কলকাতার নতুন ব্যারাকপুর থেকে সুনীল হাওলাদার। আপনি লিখেছেন যে আপনি আমাদের অনুষ্ঠান নিয়মিত শোনেন এবং আপনি আমাদের ওয়েবসাইটে যান নিয়মিতভাবে এবং আপনার আমাদের অনুষ্ঠান খুব ভালো লাগে। খুব ভালো কথা, খুব খুশি হলাম শুনে যে আপনার আমাদের অনুষ্ঠান খুব ভালো লাগে। আপনি বিশেষভাবে লিখেছেন আমাদের হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠানের কথা। ধন্যবাদ যে আপনার এই অনুষ্ঠানটি ভালো লাগে। আপনি তো একটু আগে আমাদের ঘোষণা করা হলো যে আগামী বুধবার ও অর্থাৎ আগামীকাল আমাদের এই অনুষ্ঠান আবার প্রচারিত হবে। আশা করি আপনি প্রশ্ন পাঠাবেন, চিঠি লিখবেন, অবশ্যই শুনবেন। আজ হাতে আর সময় নেই, এখানেই শেষ করতে হচ্ছে, এখানেই শেষ করছি তাহলে।
এবারে সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন সরকার কবিরউদ্দিন।
ব্রাসেলসে আজ মঙ্গলবারও শিক্ষা প্রতিষ্ঠানগুলো পাতাল রেল চলাচল বন্ধ থেকেছে। গোটা বেলজিয়াম জুড়েই বহাল রয়েছে কড়া নিরাপত্তার টহল প্রহরা। কর্তৃপক্ষ 13 নভেম্বরের প্যারিস সন্ত্রাসী হামলার প্রধান সন্দেহভাজন ব্যক্তির সন্ধানে তল্লাশি অভিযান চালাচ্ছে লাগাতার। বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মিশেল সোমবার বলেছেন যে বিপদ আশঙ্কা এখনও বিদ্যমান বিধায় সর্বোচ্চ এ সতর্ক অবস্থা নিরবচ্ছিন্নভাবে বহাল রইবে, আসছে সপ্তাহ অবধিত বটেই। তবে বলেন তিনি, একই সঙ্গে দেশটি স্বাভাবিক অবস্থায় ফিরতে তো চাই, আর তাই বুধবার থেকে বাচ্চারা স্কুলেও যাবে, ব্রাসেলসের পাতাল রেলও চলাচল শুরু করবে ওই দিন থেকেই। ইতিমধ্যে মরক্কো সরকার বলছে প্যারিস হামলার সন্দেহভাজন ব্যক্তি সালাহ আব্দেসালামকে পাকড়াও করতে বেলজিয়াম নিবিড় গভীর সহযোগিতা চেয়েছে। প্যারিসের ওই যে সন্ত্রাসী হামলায় 130 ব্যক্তির প্রাণ বিনাশ ঘটে, তার ঘণ্টা কয়েকের ভেতরেই সে পালায় বেলজিয়ামে এবং সেই তখন থেকেই সে ধরা ছোঁয়ার বাইরে রয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ওলান্দ আজ মঙ্গলবার ওয়াশিংটনে এসেছেন। প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে আলোচনা বৈঠক হবে সে উপলক্ষে। আলোচনা বৈঠক চলছে এই মুহূর্তে ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে একাট্টা হয়ে লড়বার জন্য বিশ্ব শক্তিবর্গের প্রতি আহ্বান জানাচ্ছেন প্রেসিডেন্ট ওলান্দ। সোমবার ওলান্দ নিজ দেশে স্বাগত জানিয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুনকে। তারপরে এ সপ্তাহেই তিনি পৃথক পৃথক আলোচনায় মিলিত হবেন রাশিয়া, চীন, জার্মানি ও ইটালির নেতৃবৃন্দের সঙ্গে। এই মুহূর্তে হোয়াইট হাউসে বিভিন্ন সংবাদ সংস্থা, বিভিন্ন সংবাদ প্রতিষ্ঠানের সংবাদদাতারা উপস্থিত হয়েছেন, জমায়েত হয়েছেন। প্রেসিডেন্ট ওবামা এবং প্রেসিডেন্ট ওলান্দ যৌথভাবে যে যুগ্ম সাংবাদিক সম্মেলনে বক্তব্যের অবতারণা করবেন, সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন সে উপলক্ষে। এই সংবাদ সম্মেলনের বিবরণী আমাদের অনুষ্ঠানে পরবর্তীতে আমরা শ্রোতাদের জন্য প্রচার করব। এখন অন্য প্রসঙ্গ, তুরস্কের F-16 জঙ্গি বিমানবহর সিরিয়া সীমান্তবর্তী এলাকার ওপরের আকাশে রাশিয়ার একটি জঙ্গি জেট বিমানকে লক্ষ্য করে আঘাত হানায় সেটি ভূপাতিত হয়েছে এবং আঙ্কারা বলছে বিমানটি তাদের আকাশসীমা লঙ্ঘন করেছিল, কিন্তু মস্কো বলছে বিমানটি আদপেই সিরীয় আকাশসীমার বাইরে যায়নি। এই ঘটনায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তুরস্কের প্রতি পিঠে ছুরি মারার তির্যক তিরস্কার, বলেছেন তারা সন্ত্রাসবাদকে মদদ দিচ্ছে, মদদ যোগাচ্ছে ইসলামিক স্টেট সন্ত্রাসী গ্রুপকেও। ক্যানাডার নবনির্বাচিত প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ক্যানাডায় এবছরেই 25,000 সিরীয় শরণার্থীকে পুনর্বাসিত করা হবে বলে তার যে পরিকল্পনা রয়েছে আজ মঙ্গলবার সে কথা ঘোষণা করবেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি আজ মঙ্গলবার জেরুসালেমে মিলিত হন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে। কেরি পশ্চিম তটে ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাসের সঙ্গেও আলোচনায় বসছেন। ব্যাংককের একটি আদালত 17 আগস্ট এক উপাসনালয় প্রাঙ্গনে পরিচালিত যে বোমা হামলায় 20 ব্যক্তি নিহত হয়েছিল তার দায়ে 2 ব্যক্তিকে অভিযুক্ত করেছে।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডলোরেস ডেভিস এবং প্রকৌশলী ছিলেন কার্টিস বাইনাম। আমি তাহিরা কিবরিয়া সবাইকে আরও একবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.